یارب مصطفیٰ ہمارے حج جا کو نا ایش جنو دیکھی دو چوکے تو مرکبہ
উস্তাদ সাহেব এটা বলিয়ে দিন যে ইহরাম অবস্থায় যে কোল্ড ড্রিঙ্কস ইত্যাদি রয়েছে বা জুসিস ইত্যাদি রয়েছে যা প্যাকেট করা থাকে বা ফ্রেশ জুসিস সেগুলো ব্যবহার করা যাবে,
অর্থাৎ এইগুলো ব্যবহার করার যে প্রসঙ্গ রয়েছে এই প্রশ্ন কেন স্থাপিত হয়েছে?
অনেক সময় মানুষ মনে করে এ থেকে গ্রান বের হচ্ছে
সুগন্ধির কারণে। দেখুন, এই যে সুগন্ধি রয়েছে এই জাতীয় যে সুগন্ধি রয়েছে, কেননা এটা ওই আইটেম যেগুলোর সেলস লাইফ হয়ে থাকে, অর্থাৎ বিভিন্ন প্রক্রিয়ায় এগুলো প্যাকিং হতে থাকে। তো এই ধরনের আইটেম কখনই আগুনের প্রক্রিয়া অতিক্রম করা ব্যতীত রাখা সম্ভব নয়। তো জুসিস ইত্যাদি যেগুলো রয়েছে সাধারণত টেটা প্যাকে থাকে। তো টেটা প্যাকের নিয়ম হলো সেটা গরম গরম প্যাক করে দেওয়া হয় যেন সেটার যে ব্যাকটেরিয়া রয়েছে তা ধ্বংস হয়ে যায় এবং পুনরায় জন্ম না নেয়, আর এটা সেভাবেই থাকে। সাধারণত কোল্ড ড্রিঙ্কসে তো সুগন্ধি থাকে না, জুসিসের মধ্যে থাকে। তো সেইগুলো আগুনে প্রক্রিয়া অতিক্রম করার পরই প্যাক করা হয়।
ফ্রেশ জুস,
ফ্রেশ জুস পান করতে পারেন, কোনো প্রতিবন্ধকতা নেই।
ঠিক আছে, উমরার ব্যাপারে আমাদের কাছে একটা প্রশ্ন রয়েছে। ধাক্কা দেওয়া ব্যক্তিদের চিকিৎসা কিভাবে করা হবে যে লোকেরা ধাক্কা একে অপরকে দিতে থাকে?
হ্যাঁ, কিছু ধাক্কা এমন হয়ে থাকে যা সারা জীবন মনে থাকে।
আল্লাহু আকবার, একদমই তাই।
ভিড়েও নিজস্ব একটা মজা আছে। আমরা শুনেছি যে ভাই ভিড় হবে, যখন মাতাফে অবতরণ করি তখন বোঝা যায় ভিড় কাকে বলা হয়, কোনই দিয়ে বা কাঁধের সাথে কাঁধ ঘেঁষে যাচ্ছে আর লব্বাইকের ধ্বনি আসছে। তো যাই হোক, আমরা ধাক্কাকারীকে উৎসাহিত করছি না, কিন্তু মানসিকতা তৈরি করাও দরকার। সফরের প্রতিটি পদক্ষেপে সমস্যা আসবে আর আপনাকে আপনার স্বাস্থ্যকে দেখে একটি পদক্ষেপ নিতে হবে। আপনার সাথে কোনো দুর্বল ব্যক্তি আছে, আপনাকে লাখ পরিমাণ সতর্কতা অবলম্বন করতে হবে, অর্থাৎ আপনি মানে তার জন্য আপনিও পড়ে যাবেন এবং তার ক্ষতি বেশি হবে। কাজেই ভিড়ের সময়ের ধারণা নিতে হবে, কোন সময় যেতে হবে, কোন সময় যাওয়া যাবে না। আবার অনেক সময় এমন পরিস্থিতি আসবে যে হতে পারে আপনি নিজে অন্যকে ধাক্কা মারছেন, পিছন থেকে যখন রেলি আসে তখন থামা সম্ভবই না, নিজেকেও সামলানো সম্ভব হয় না, এমন প্রবল ধাক্কা আসতে থাকে, মানুষ সামনে চলে যেতে থাকে। সুতরাং এমন অনেক অনেক এমন ধাক্কা আমরা, আব্দুল আহাদ ভাই আমাদের সাথে ছিলেন 2010-এ, তখন আমরা অগ্রসর হলাম, আমরা পায়ে হেঁটে যাচ্ছিলাম মিনা থেকে যাওয়ার পথে। তখন যতই মসজিদের নামির আহ নিকটবর্তী হচ্ছিল আমরা ততই ফেঁসে যাচ্ছিলাম।
আল্লাহ আল্লাহ,
আমরা তো ঠিকই যাচ্ছিলাম কিন্তু সামনে থেকে মানুষ উল্টা আসছিল।
আল্লাহু আকবার।
আর এমন একটা পরিস্থিতি এসেছিল যে আমরা একদম পিষ্ট হয়ে যাচ্ছিলাম।
আল্লাহ।
তো অনেক কষ্ট করে সেখান থেকে মুক্তি পেয়েছি। সেখানে এমন অনেক পরিস্থিতি আসে যেখানে মানুষ না চাইতেও ফেঁসে যায়। নিজেকে মানসিকভাবে প্রস্তুত রাখতে হবে আর নিজে প্ল্যানিংয়ের ক্ষেত্রে সামর্থ্যের প্রতি লক্ষ্য রাখতে হবে, অর্থাৎ মসজিদে হারাম শরীফে সেটা কোন সময় যখন আপনাকে তাওয়াফ করা উচিত। আব্দুল আহাদ ভাই একটু বলবেন কোন সময়ে তাওয়াফ করলে উপযুক্ত হবে?
জি মুফতি সাহেব, আপনি যেমনটা বলেছেন উপযুক্ত হলো যে অন্যের ধাক্কার প্রতি তো লক্ষ্য রাখতেই হবে, নিজের ধাক্কাও যেন কারো না লাগে। এটি অনেক ইম্পর্ট্যান্ট বিষয়, অর্থাৎ দেখেছি যে মানুষ দেখা দেখি যখন সামান্য ভিড় হয় তখন সামনের দিকে প্রেশার দিয়ে চলতে থাকে, এমনকি নিজের হাত অন্যের শোল্ডারের উপর এভাবে রেখে ধাক্কা দিতে থাকে। তো এখানে যেহেতু আমরা উভয়কেই বুঝাচ্ছি, যে ধাক্কা দিচ্ছে সেও এবং যে ধাক্কা খাচ্ছে সেও বুঝুক যে আমাদের নিজেদেরকে কিভাবে ফেস করতে হবে, বিশেষ করে রাতের যে সময় রয়েছে, কেননা প্রতিটি সম্প্রদায়ের নিজস্ব একটা বৈশিষ্ট্য থাকে। অনেক বড় একটি শ্রেণী রয়েছে যারা রাতে ঈশার নামাজের পর খাবারের জন্য নিজেদের হোটেলে চলে যায়। তো তাদেরকে এটা গাইড করা হয় যে তারা যেন চেষ্টা করে অন্যান্য যারা সদস্য রয়েছে যারা রাতে মহিলাদেরকে সঙ্গে নিয়ে আসতে চায় তাদের জন্য কিছুটা রিল্যাক্স হয়ে থাকে, যে রাত প্রায় 10টা থেকে শুরু করে 12টা, 12:30, 1টা পর্যন্ত যে সময় রয়েছে এই সময় এত বেশি ভিড় থাকে না। কিন্তু 12:30টা পর তাহাজ্জুদ নামাজ আদায়কারীদের একটু ভিড়, পুনরায় আসা শুরু হয়ে যায়, আবারও ভিড় হওয়া শুরু হয়ে যায়। তো এটা হলো একটা সময়। আর একটা সময় হলো ফজরের নামাজের পর, প্রায় 7:30টার পর থেকে শুরু করে 10:30 পর্যন্ত। এই সময়টাও অনেক দুর্দান্ত হয়ে থাকে, যেই সময়গুলোতে সহজেই তাওয়াফ করা যেতে পারে।
আচ্ছা, যেমন আব্দুল আহাদ ভাই বললেন যে প্রতিটি সম্প্রদায়ের একটা বৈশিষ্ট্য থাকে, সেখানে কিছু সম্প্রদায়, কিছু দেশের মানুষ তারও আসবে যারা 40-50 জনের কম সংখ্যায় চলেই না, তারা তাওয়াফে একসাথে থাকবে। ঠিক আছে, আপনি যদি তাদের র্যালিতে ঢুকে পড়েন তাহলে আপনাকে এদিক থেকে ধাক্কা, ওদিক থেকে ধাক্কা, অনেকে অসন্তুষ্ট প্রকাশ করে থাকে যে আমাদের মধ্যে কেন ঢুকে পড়েছেন, তখন আপনি তাওয়াফকে কিছুটা ধীর করে দিন। এই র্যালি চলে যাক, কিছুটা দূর হয়ে যান, যেন তারা চলে গেলে আপনি একদম রিল্যাক্স হয়ে যান। অনুরূপভাবে এই ধরনের যারা এইভাবে পুরো গ্রুপ নিয়ে আসে মসজিদের আগে বা মসজিদের মধ্যে বা যে কোনো স্থানে, সেখানে নিজেকে তাদের থেকে দূরে রাখুন। সুতরাং ধাক্কার ব্যাপারে আপনাকে বুঝতে হবে, তবেই আপনি বাঁচতে পারবেন।
আমির আলী সন্দেহ একটি পংক্তি লিখেছেন, একটি নয় বরং পুরো একটি কালাম রয়েছে, এই ভিড়ের কথা উল্লেখ আছে, যেখানে বলেন,
সবর আজর ইসমে বড়া হিয়ে জানা সবর আজর ইসমে বড়া হ।
মানুষ অসুস্থ হয়ে যায়, এ প্রসঙ্গে আমির আলী সুনাত লিখেছেন, তিনি বলেন, সে বিষয়টি কি?
কে জানা সবর আজর ইসমে বড়া হিয়ে জানা সবর আজর ইসমে বড়া হ।
এখন ধাক্কা থেকে বাঁচা এবং ক্ষতি করার তাৎপর্য ধারণা নিন।
জি,
বিশেষ করে তাওয়াফ করা বা ওই তাওয়াফ যার পর সাই করা হয়, সেই ক্ষেত্রে প্রথম 3 প্রদক্ষিণে রামাল করতে হয়।
জি,
কিন্তু যখন ভিড় হয় তখন রামাল করা নিষেধ, অর্থাৎ একটি সুন্নত পরিহার করা হবে যেন মানুষের কষ্ট না হয়। আর একটি বিষয় রয়েছে চিন্তা করার মতো, মহিলা অনেক বেশি হয়, এখন সেখানে তো হাত এইভাবে রেখে চলতে হয়, এমন যেন না হয় হাত আকপিচ করব, সামনে পিছনে কোনো মহিলা আছে। সুতরাং যেমন অবস্থা তেমন ব্যবস্থা।
ঠিক আছে, আমাদের কাছে অসংখ্য পরিমাণে মেসেজ আসছে, সেগুলো আমরা যুক্ত করব। ঘুমন্ত অবস্থায় পাশ ফিরলে সাধারণত গাল বালিশে লেগে যায়, তো এমত অবস্থায় এর বিধান কি হবে?
প্রচলিত নিয়মে এটাকে চেহারা ঢাকা বলে না, তো সে গাল কোথায় রাখবে? বালিশ যদি না থাকে বিছানার মধ্যে রাখবে? কাত অবস্থায় লাগলে তো লাগবেই, এমন কোনো মশলা বর্ণিত হয়নি যে এহরাম অবস্থায় কাত হতে পারবে না, এমন কোনো মশালা নেই।
প্রশ্ন হলো, তিনি মেসেজের মাধ্যমে বলেছেন যে এহরাম অবস্থায় কি পুরুষ ওয়াচ অর্থাৎ ঘড়ি এবং মহিলারা চুড়ি বা আংটি পরিধান করতে পারবে?
জি, পরিধান করতে পারবে।
প্রশ্ন হলো, তিনি লিখেছেন যে এই বছরে ইনশাআল্লাহ হজের সৌভাগ্য হবে, সুবহানাল্লাহ, আল্লাহ আপনার হজ কবুল করুন। তিনি জিজ্ঞাসা করেছেন যে এহরাম অবস্থায় কি তেল ব্যবহার করা যাবে?
সুগন্ধিযুক্ত তেল ব্যবহার করবে না।
ঠিক আছে,
এবং আরও কিছু তেলও উল্লেখ করা হয়েছে, সাধারণত আমরা তা ব্যবহার করি না, কিন্তু সেগুলো সুগন্ধির অধীনেই পড়ে।
সরিষার তেল ব্যবহার করার কি অনুমতি হবে?
হ্যাঁ।
ঠিক আছে, পার্টিকুলার কিছুর ব্যাপারে যদি আপনি জিজ্ঞাসা করতে চান তাহলে কোশ্চেন করে আপনি জিজ্ঞাসা করতে পারেন, এই বিষয়ে ইনশাআল্লাহ উত্তর চলে আসবে। চলুন, একটি অপশন তো মুফতি সাহেব মাশাআল্লাহ বলেই দিয়েছেন। সামনে হুজুর বলেছেন যে উমরার নিয়ত ঘর থেকে করা উত্তম, আর যেহেতু এহরাম অবস্থায় মহিলাদেরকে চেহারা খোলা রাখতে হয়, তো ঘর থেকে যদি নিয়ত করে তাহলে অনেকক্ষণ যাবত চেহারা খোলা রাখতে হবে, এই ব্যাপারে আপনি কি বলবেন?
দেখুন, এটা তো এক কথা, তাই না? এহরাম অবস্থায় চেহারা খোলা রাখতে হবে, কিন্তু পর্দা নিষিদ্ধ মহিলা যারা রয়েছেন তারা তাদের চেহারা এমনভাবে নিয়ে চলেন যে চেহারার সাথে কাপড় স্পর্শ করে না এবং পর্দাও হয়ে যায়, তো ক্যাপ লাগিয়ে সেটার উপর পর্দা ঝুলিয়ে দেন। তো এখন যেহেতু পরীক্ষা বেশি হয়ে থাকে, অনেক সময় সেটা ধরে রাখতে হয়, অনেক সময় বেশি কেয়ার করতে হয়, কাজেই যদি কোনো মহিলা দুষ্কর অনুভব করে তাহলে তার জন্য উত্তম যে সে মিকাতের পূর্বে নিয়ত করবে।
ঠিক আছে,
অর্থাৎ ঘর থেকে নিয়ত করা এটার উত্তম হওয়া শর্ত সাপেক্ষ।
ঠিক আছে,
আমি উভয় প্রকার উল্লেখ করেছি, যে কেয়ার করতে পারবে তার জন্য উত্তম ঘর থেকে, তা না হলে মিকাতের পূর্বে।
ঠিক আছে, কল নিয়ে নেই। জি,
মুফতি সাহেবের নিকট আমার প্রশ্ন হলো, ইহরাম সাদা রঙেরই হতে হবে নাকি অন্য কোনো কালারও পরিধান করা যাবে, আর ইহরামের নিচে অন্য কোনো পোশাক পরিধান করতে পারবে?
ইহরামের নিচে কোনো পোশাক পরিধান করা যাবে না, দুই চাদরই ইহরাম হয়ে থাকে। ইহরামের জন্য পুরো উম্মত আজ 1400-1500 বছর অতিবাহিত হয়ে গিয়েছে, সাদা পোশাকই পরিধান করে আসছে। অনেকগুলো বিষয় এমন রয়েছে যেগুলো করাতে গুণা তো হয় না, কিন্তু কেউ করে না, আর না সেটা করাকে ভালো মনে করা হয়, কাজে সাদা যে চাদর রয়েছে সেটাই ইহরাম।
সঠিক, কল দিয়ে দিন।
অনেকবার এমন হয়েছে যে আমরা যখন মক্কা ও মদিনার মধ্যখানে সফরে থাকি তখন আসর ও মাগরিবের নামাজ নিয়ে চিন্তিত পড়তে হয়, কেননা আসরের নামাজ কাজা হওয়ার আশঙ্কা থাকে, সেখানে কোনো গাড়ি থামে না। এমত অবস্থায় করণীয় কি? আমরা কি নিয়ত করে নিব যে যেখানে যাব সেখানে গিয়ে আসরের নামাজ পড়ে নিব? এর সারি বিধান কি হবে?
দেখুন, নামাজের যে বিষয়টি রয়েছে, চেষ্টা করা হবে যে সফরের জন্য ওই সময় নির্ধারণ করে নেওয়া যখন নামাজের ক্ষেত্রে বাধা তৈরি না হয়। এখন আসরের নামাজের সময় হলে তাদের কাছে সময় চেয়ে নিন, আমরা আসরের নামাজ পড়ে নিই, রাস্তায় মাগরিবের জন্য বিরতি দিয়েন, তো লোকেরা সাহায্য করে, এমন নয় যে সাহায্য করে না, গাড়ি থামানো হয়। কিন্তু ধরে নিন গাড়ি থামলো না, তখন আলেমখান যে মাসালা বর্ণনা করেছেন সেটার উপর আমল করব, অর্থাৎ আপনি চলন্ত গাড়িতে নামাজ পড়বেন, তারপর পরবর্তীতে সেটা ইয়াদা করবেন।
ঠিক আছে, ওস্তাদ সাহেব হাজিদেরকেও দিক নির্দেশনা প্রদান করুন, অনেক সময় হাজি নামে তারপর গাড়িতেই পুনরায়, অর্থাৎ এখন আমি কী বা বলবো, আমি আপনাকে একটা সফরের ঘটনা বলছি। তখন সকল হাজি ফিরে আসলেন, একজন অন্ধ হাজি সাহেব ছিলেন, তার সাথে তার ছোট্ট সন্তান ছিল এবং সন্তানের মা ছিলেন। আরাফাত শরীফ জিয়ারতের জন্য হজের পূর্বে একবার ঘোরানোর জন্য নিয়ে যায় অনেক সময়। তখন গাড়ির সবাই ফিরে আসলো, সেই শিশু যে ছিল এবং তার মা যে ছিল তারা দুজন আসেনি। এখন ধারণা করুন যে তারা ফিরতে কতক্ষণ সময় লাগিয়েছে, আপনার কি মনে হয় কতক্ষণ দেরি হতে পারে?
সাধারণত তো 10-15 মিনিটের মধ্যে মানুষ চলে আসে।
ওস্তাদ সাহেব 3 ঘন্টা লেট করেছেন, 3 ঘন্টা লেট।
হয়তো রাস্তা ভুলে গেছে।
আসলে তিনি পাহাড় অর্থাৎ জাবালে রহমতের উপরে তার ওঠা হয়ে গিয়েছে, উপরে চলে গিয়েছেন, যাই হোক যাওয়ার হয়েছে। এই ব্যাপারও কিছু নির্দেশনা প্রদান করুন, সময়ের আনুগত্য হাজিদের করা উচিত, তাই না?
অনেকগুলো বিষয় এমন রয়েছে যখন মানুষ বেশি হয়।
জি,
অনেক সমস্যা দেখা দেয়, কিন্তু সেই সমস্যা এমন হয় যে সফরের অংশ, অর্থাৎ উদাহরণস্বরূপ এখন কারো কোনো প্রয়োজন পড়ে গেল, এখন গাড়ি থামাতে হচ্ছে, এখন এই সমস্যা এমন যে সে কি আর জেনে বুঝে করেছে। তো অনেক মানুষ যখন একত্রিত হয় তখন বিভিন্ন ধরনের সমস্যা আসে। এই পুরো সফরের মধ্যে যদি 2টি বিষয় থেকে নিজেকে বিরত রাখা যায়, সফর সহজ হয়ে যায়। সমালোচনা থেকে নিজেকে বিরত রাখা,
সুবহানাল্লাহ,
এটা কেন হয়েছে, এটা কেন হয়েছে, এটা কখন হবে, এটা কিভাবে হবে, তো সমালোচনা সকল মনোযোগ সরিয়ে দেয়। দ্বিতীয় বিষয়টি হল পাল্টা জবাব না দেওয়া। কষ্ট হয়েছে না, কিন্তু কোনো কারণ ছাড়াই হয়ে থাকে, কষ্ট পেয়েছেন, কেউ ধাক্কা মেরে দিয়েছে, কেউ অন্য কিছু করে দিয়েছে, তখন ধৈর্য ধরুন। এ 2টি বিষয় আপন করে নেওয়াতে পুরো হজের সফর সহজ হয়ে যাবে।
সুবহানাল্লাহ।
যেমন কোরবানি লেট হচ্ছে, ঠিক আছে, এমন মনে হয় যে বলা যায় না কোন কেয়ামত শুরু হয়ে গিয়েছে।
আল্লাহু আকবার,
ঠিক আছে, এমন অস্থির হয়ে ওঠে। একটা আছে না, কোনো বাড়িতে কেউ মারা গিয়েছে, দু ধরনের মানুষ থাকে।
জি,
একদল কান্না করে যাদের প্রাকৃতিকভাবে অশ্রু এসেছে এবং মন ভরাক্রান্ত হয়ে গিয়েছে, ব্যাস। একটা হলো নিজের উপর মূর্ছা চাপিয়ে দেওয়া হয়, নিজের উপর ব্লেম চাপিয়ে দেওয়া হয়,
আল্লাহ,
এবং বিভিন্ন ধরনের শব্দগুলি চিন্তা করা হয় যে আমি কোন শব্দগুলির সাহায্যে কান্না করব। ঠিক আছে, এই শব্দ ওই শব্দ। একটা হলো নিজের উপর বিপদ চাপিয়ে নেওয়া, বিপদ চলে এসেছে, যা হওয়ার তা হয়ে গিয়েছে, অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই, তাহলে চুপচাপ বসে থাকুন। আচ্ছা, এই সমস্যা কখন হয়?
জি,
যখনই পৌঁছেছে মক্কায় মুকারমায়, ব্যাস গিয়ে উমরা করতে হবে।
জি।
আরে ভাই, 24 ঘন্টা যাবত সফরে ছিলে, ক্লান্ত হয়ে আছো, বিশ্রাম করে নাও। উমরা করা, তাওয়াফ করা, ইবাদত, তাড়াহুড়ো করে ইবাদত করে সেটার মধ্যে কি স্বাদ পাবেন? এমনিতেই অপারক, কঠিন অপারক, বিশ্রাম করে নিন। কি সমস্যা? মানুষ মনে করে যে এরম অবস্থায় ঘুমাবো কিভাবে, ঘুমানো সম্ভবই নয়। ঘুমিয়ে যান, জীবনের অভিজ্ঞতা বারবার পাবেন না। যখন আপনি ফিরে আসবেন তখন বলবেন আমি কোনো স্বপ্ন দেখছিলাম না তো। কাজেই কিছু বিষয় কারণ ছাড়াই তাড়াহুড়ো করা হয়।
জি।
আচ্ছা, কিছু তাড়াহুড়ো শয়তানের পক্ষ থেকে হয়ে থাকে।
ঠিক আছে।
উপলব্ধি হতে থাকে যে শয়তান আমার দ্বারা ব্যাস ভুল করানোর প্ররোচনায় ব্যস্ত, তার মূল উদ্দেশ্য হলো অস্থিরতা ছড়িয়ে দিবে, যেন হাজির মনোযোগ সরে যায়, সে জিকিরের প্রতি মনোনিবেশ করে না, সে প্রসন্ন প্রফুল্লতার প্রতি মনোনিবেশ করে না। কাজে আমাদের নিজেকে সামলে নিতে হবে।
আল্লাহ হযরতের একটি পংক্তিও আছে না, তিনি বলেন,
গরমি হ্যায় তাপ হ্যায় দর্দ হ্যায় কুলফত সফর কি হ্যায়, সফর কি হ্যায় না শুকর ইয়ে তো দেখ আজী মত কি দর কি হ্যায় না শুকর ইয়ে তো দেখ আজী মত কি দর কি হ্যায়।
আল্লাহ ধৈর্য এবং মুফতি সাহেব অত্যন্ত উপকারী কথা বলেছেন, গুরুত্বপূর্ণ দুইটি, নিয়ন্ত্রণ এবং কাউকে পাল্টা জবাব না দেয়া। আল্লাহ এগুলো আমাদেরকে গ্রহণ করার তৌফিক দান করুক, আমিন। মুফতি সাহেব আরও প্রশ্ন রয়েছে, তিনি জিজ্ঞাসা করেছেন, যদি হজের পূর্বে মহিলাদের বিশেষ যে দিন রয়েছে তা শুরু হয়ে যায়, যে অপারগতা রয়েছে তা শুরু হয়ে যায়, তাহলে করণীয় কি?
খুবই অস্পষ্ট প্রশ্ন। উত্তম হল নির্দিষ্ট প্রশ্ন করা। উদাহরণস্বরূপ, উমরার জন্য যাচ্ছে অর্থাৎ ঘর থেকে বের হয়েছে আর তখন এই পরিস্থিতির মুখোমুখি হয়েছে, তাহলে নিয়ত করা হবে, উমরার নিয়ত করবে এবং সেখানে গিয়ে সেই মহিলা অপেক্ষা করবে, পবিত্র হবে, পবিত্র হওয়ার পর গিয়ে উমরা আদায় করবে। আর একটা সিচুয়েশন হলো যে খুব শীঘ্রই যাচ্ছে আর অবগত আছে যে পবিত্র হওয়ার পর উমরা আদায় করার সুযোগ পাবে না, তাহলে এমন মহিলা যে রয়েছে সে ইফরাদ হজের নিয়ত করবে, এর মধ্যে উমরা করা হয় না, ইফরাদ হজের নিয়ত করবে এবং সে সোজা মক্কা মুকরমায় পৌঁছে মিনায় চলে যাবে। একটি প্রক্রিয়া হলো সম্ভাবতার দিক থেকে যে উমরা করে নিয়েছে, উমরা থেকে অবসর হয়ে গিয়েছে, এখন হজের জন্য বের হতে হবে, তখন এই পরিস্থিতি সামনে এসেছে, তখনও হজ তো পরিহার করতে পারবেন না, আর এমন কোনো কিছুও নেই যা প্রতিবন্ধক, কেননা হজ আরাফাতের ময়দানে গিয়ে করতে হবে, সেটা তো আর মসজিদ নয়। তো এই মহিলাও সেই পরিস্থিতিতে হজের নিয়ত করবে, আরাফাতের ময়দানে যাবে, বিধিবিধান আদায় করবে, অর্থাৎ মুজদালিফা অবস্থান হয়ে গেল, রুমি হয়ে গেল, কুরবানি হয়ে গেল, তাওফে জিয়ারত যত মসজিদে হয়ে থাকে, যতক্ষণ পবিত্র হবে না তাওফে জিয়ারত করবে না, যদিও বা 12 তারিখের সূর্যাস্ত হয়ে যায় তখনও সে অপেক্ষা করবে, আর এমতো অবস্থায় সে গুনাগার হবে না। অর্থাৎ সাধারণ অবস্থার বিধান হলো যে 12 তারিখের সূর্যাস্তের পূর্বে পূর্বেই কমপক্ষে 4 বার প্রদক্ষিণ তাওয়াফে জিয়ারত করে নেওয়া, আর সে যেহেতু অপারক এর ভিত্তিতে সে গুনাহগার হবে না, পবিত্র হওয়ার পর পুনরায় তাওয়াফে জিয়ারত করবে।
সুবহানাল্লাহ, হজের 27টি ওয়াজিব কিতাব খুবই চমৎকার কিতাব, এটা অধ্যয়ন করুন। আর ইসলামী বন্ধের ব্যাপারও এর মধ্যে বিস্তারিতভাবে বিধান বর্ণনা করা হয়েছে আর অনেক মাল্টিডাইমেনশনাল কিতাবের মধ্যে ধারাবাহিকভাবে কিউআর কোড ব্যবহার করা হয়েছে। আপনি আপনার মোবাইলের মাধ্যমে এখন যেমন অ্যান্ড্রয়েড মোবাইল ব্যবহৃত হচ্ছে বা iOS রয়েছে বা আইফোন ইত্যাদি ব্যবহার করা হয়, তো কিউআর কোড স্ক্যান করে খুব সহজেই লোকেশনে যাওয়া যাবে এবং স্থান দেখা যাবে, স্থান পর্যবেক্ষণ করা যাবে। অর্থাৎ অত্যন্ত চমৎকার
অনেক স্থানে পদ্ধতি উল্লেখ আছে, ভিডিও বিদ্যমান।
জি,
পাথর নিক্ষেপ কিভাবে করতে হয় সেটার ভিডিও বিদ্যমান।
বাহ, সুবহানাল্লাহ। হজের 27টি ওয়াজিব কিতাবটি হাজিদের পড়ে নেওয়া উচিত, আর এমনকি বারবার পড়ে নেওয়া উচিত। উস্তাদ সাহেব, আমি একজন আলিম সাহেব হাজিকে দেখেছি, অর্থাৎ যাকে বলে জ্ঞানসম্পন্ন আলিম, তার হাতে আমি হজ চলমান অবস্থায় দুইটি কিতাব দেখেছি। একটা রফিকুল হারামাইন দেখেছি, দ্বিতীয়টা হজের 27টি ওয়াজিব দেখেছি। আর তিনি সেটা যে পদ্ধতিতে অধ্যয়ন করেছেন তা আমাকে অনেক বড় অ্যাট্রাক্ট করেছে। যাই হোক, জ্ঞানসম্পন্ন আলিম তো মেইন বিষয়গুলো আন্ডারলাইন করে রেখেছেন, তারপর শুরুতে কি আছে পাদটিকা হিসেবে সেগুলো উল্লেখ করে রেখেছেন, তো এই বিষয়টা আমাকে অ্যাট্রাক্ট করেছে। অনুরূপভাবে রফিকুল হারামাইন আমিরুল সুন্নতের মনোমুগ্ধকর একটি কিতাব হাজিদের জন্য, এটা তার কাছ থেকে দেখেছি আলহামদুলিল্লাহ, না শুধুমাত্র বাংলায় বরং অন্যান্য ভাষায়ও আমি দেখেছি
মাশাআল্লাহ।
তাওয়াফ করতে করতে মাশাআল্লাহ এমন অনেক কিছু দেখা যায় হাজি কিতাব সাথে নিয়ে চলছেন। মাশাআল্লাহুল কারিম, এই কিতাব যদি আমাদের কাছে রাখি এবং অধ্যয়নও যদি করি তাহলে ইনশাআল্লাহুল কারিম আমাদের জন্য গাইডেন্স হবে, দিক নির্দেশনা হবে। আর উস্তাদ সাহেব, আমি এখানে আরও একটি বিষয় অ্যাড করব যে হজের মাসালা বলার ক্ষেত্রে আমরা এমনও ব্যক্তি দেখেছি তারা মাঠে আসছে যে যাদের মাসালা জানাই নেই। আচ্ছা, তারা কি করে? অনেক সময় কি করে, অর্থাৎ নিজেকে নিজে এভাবে শো করে, মাসালা একত্রিত করে নেয়, জিজ্ঞাসা করে নেয়, জিজ্ঞাসা করে নিজের নামে কি করে তা সামনে প্রচার করে দেয়। আপনি এ ব্যাপারে কি বলবেন? এটা তো ঠিক আছে, তাকেও সতর্কতার একটা নাম্বার দিয়ে দিব যে জিজ্ঞাসা করি বলছে, কিন্তু একদল তো তারা আছে যারা এটা থেকে নিজেকে নিজে বঞ্চিত করেছে এবং যা বুঝে আসছে তাই বলে যাচ্ছে।
দেখুন, কিছু মাসালা এমন রয়েছে যেগুলো খুবই স্বচ্ছ স্পষ্ট মাসালা।
জি,
উদাহরণস্বরূপ নিয়োগ কোথা থেকে করতে হবে, পরিষ্কার মাসালা। তাওয়াফে কতবার প্রদক্ষিণ করতে হয়, সাইয়ের মধ্যে কতবার প্রদক্ষিণ করতে হয়, তাওয়াফ কোথা থেকে শুরু করতে হবে, সাফা মারা কোথা থেকে শুরু করতে হবে। যারা বারবার আসা যাওয়া করে এই মাসালা তো তাদেরও জানা থাকে।
জি,
তো একজন সাধারণ ব্যক্তি যে রয়েছে তার এই মাসালাগুলোর প্রতি আস্থা আছে, সে গ্রহণযোগ্য আলেমদের কাছ থেকে শুনেছে এবং নিশ্চিত রয়েছে যে বিশুদ্ধ হবে, তখন এই মাসালাগুলো বর্ণনা করাতে সমস্যা তো নেই। কিন্তু একটা কথা হলো উপস্থিত পরিস্থিতি।
জি,
কোনো হাজির কোনো সমস্যা হয়ে গেল।
জি,
যেমন নিয়ত যেখান থেকে করার কথা করেনি।
জি,
এখন এটা হলো উপস্থিত পরিস্থিতি। একজন ফারিগুত তাহসিল আলেমও এই ধরনের মাসালা হ্যান্ডেল করতে পারবে না। এর মধ্যে অনেক বিশ্লেষণ রয়েছে, অনেক গভীর অধ্যয়ন থাকলে তখন গিয়ে সে এই ধরনের মাসালা সমাধান করা সম্ভব হয়। তো উত্তম হলো যদি কেউ আলেম হয়ে থাকে তাহলে কিতাবের পর্যালোচনা ব্যতীত মাসালা না বলা। কিতাবে 27টি ওয়াজিব লেখা হয়েছে।
জি,
এটার প্রেক্ষাপট হলো যে মানুষ হজে যায়, উমরায় যায়, এখন সেখান থেকে ফোন করে বলে হুজুর যা শিখে পাঠানো হয়েছে বা কিতাবে পড়েছে এভাবে করতে হবে, অমুক কাজ করতে পারিনি এখন কি করব। এখন তার সমস্যা নিয়ে কিতাব খুলবে, ঠিক আছে, একটা প্রেক্ষাপট, দুইটা প্রেক্ষাপট, তিনটা প্রেক্ষাপট, একটা মাসালা এত এত প্রেক্ষাপট। প্রাথমিকভাবে এই কিতাবের যে থিম রয়েছে তা হলো যা করার কথা ছিল তা করিনি। 27টি ওয়াজিব রয়েছে, এই ওয়াজিবগুলো আদায়ের কথা ছিল করিনি, যেহেতু করিনি সেহেতু কী কী বিধান হবে।
এটা এই কিতাবের বিশেষ বৈশিষ্ট্য, অর্থাৎ এই যে বিশেষ গুণ আছে। অনেক সময় এটা তো আছে যে ভাই এটা ভুল হবে, ভুল হবে, এখন কি করতে হবে, তো এটি
কোনটি হয়েছে, ঠিক আছে। যেমন উদাহরণস্বরূপ অনেক প্রেক্ষাপটে ভুল তো হয়ে গিয়েছে, কিন্তু বিধান হলো যতক্ষণ পর্যন্ত মক্কা মুকরমায় আছে পুনরায় করে নেবে।
জি, এমনই,
ঠিক আছে।
জি,
এখন খুবই অদ্ভুত একটা প্রশ্ন করা হয়েছে যে হুজুর সেটা তো ইহরাম অবস্থায় ভুল হয়ে গিয়েছিল, এখন সেই তাওয়াফ আমি পুনরায় কিভাবে করব। ভাই, সাদা পোশাকে আদায় করবেন, সাই হলে সাদা পোশাকে আদায় করবেন।
জি,
তার জন্য ইহরাম আবশ্যক নয়।
বাহ,
তো অনুরূপ অনেকগুলো এমন মাসালা রয়েছে
অসাধারণ,
যে কেননা সেটার থিম এটাই।
বাহ,
যে ওয়াজিবগুলো আদায়ের কথা ছিল তা করতে পারেনি, এখন ভুলও একরকম হয় না, কারো তাওয়াফের একটা প্রদক্ষিণ বাকি আছে, কারো তিনটা আছে, কারো চারটা আছে, কোনো তাওয়াফ নফল, কোনো তাওয়াফ উমরার, কোনো তাওয়াফ তাওয়াফে জিয়ারত, তো এইভাবে প্রকারভেদ ভিন্ন। কেননা হজের মধ্যে ডিটেলস অনেক বেশি, নামাজের চেয়ে বেশি ডিটেলস প্রয়োজন হয় অনেকগুলো মাসালার ক্ষেত্রে। আর নামাজ তো আমরা দৈনিক পাঁচ ওয়াক্ত পড়ি।
জি।
আর হাজি হাজিগণ জীবনে একবার করে বা বেশি হলে বছরে একবার করে, কাজেই এই মাসালাগুলো ভুলেও যায়।
ঠিক আছে।
তো যতক্ষণ পর্যন্ত বিশেষ করে যারা জ্ঞানী রয়েছেন গীতা পর্যালোচনা করে মাসালা বলুন, এতে পরিপক্কতা আসতে থাকবে। অর্থাৎ একটা সময় যখন আপনি অনেকগুলো মাসালার পর্যালোচনা করে ফেলবেন, অর্থাৎ সেটার যে উৎস রয়েছে সেখান থেকে কোট করে ফেলবেন, এখন আপনার মাসালা স্মরণও থাকবে, কিছু নতুন আসবে সেগুলো পুনরায় কিতাব থেকে পর্যালোচনা করুন। একজন আলিমের সংজ্ঞায় তো এটা দেওয়া হয়েছে যে যিনি প্রয়োজনীয় মাসালা কিতাব থেকে বের করতে পারবেন। এখন আপনি কিতাবের মুখোমুখি হতে চান না, তাহলে আলিম বলা পছন্দ কেন করেন?
ঠিক আছে, আমাদের এখানে উপস্থিত দর্শকও আছে, যদি প্রশ্ন করতে চান তাহলে করতে পারেন।
মাশাআল্লাহ।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।
আমার নাম খালিদ মাহমুদ আত্তারি। ইনশাআল্লাহ, আল্লাহর দয়া ও অনুগ্রহে এবছর আমারও হজের সৌভাগ্য অর্জিত হচ্ছে। তো আপনার নিকট আমার প্রশ্ন হলো, ঘরের মধ্যে কি শুকরিয়া স্বরূপ দুই রাকাত নফল ইহরাম অবস্থায় পড়ে বের হতে পারবে, নাকি এয়ারপোর্টেই পড়তে হবে? আর নিয়ত তো প্লেনে করতে হবে, তাই না?
আমি কিতাবের মধ্যে যা পড়েছি তা হলো যে ইহরামের নফল এবং নিয়তের মধ্যে ঘনিষ্ঠ, অর্থাৎ এগুলোর মধ্যে দূরত্ব না থাকা,
বাবা,
এটা মুস্তাহাব। তো যদি আপনি নফল নামাজ ঘরে পড়ে নেন, এয়ারপোর্টে পড়ে নেন এবং নিয়ত পরবর্তীতে করেছেন, তাহলে ঠিক আছে, নিয়ত তো হয়ে যাবে, নফল হবে, সাও পাবেন। এইগুলো অর্থাৎ নফল পড়ার সঙ্গে সঙ্গে নিয়ত করে নেওয়া, এটা উত্তম পদ্ধতি।
সুবহানাল্লাহ।
এখন এক্ষেত্রে আমি এর উপর আমল শুরু করেছি যখন থেকে আমি মাসলা পড়েছি।
অসাধারণ।
জাহাজের মধ্যেও তো নফল পড়া যায়, অর্থাৎ এর মধ্যে কিয়াম তো আবশ্যক নয়, তো প্লেনের মধ্যে আপনি নফল পড়ে নিন। আর সফরে নফলের জন্য কিবলামুখী হওয়া আবশ্যক, এই অর্থে নেই যে কিবলামুখী হওয়ার যে শর্ত রয়েছে তা নফলের ক্ষেত্রে মুকমির জন্য প্রযোজ্য। আপনার বাহন যেই দিকে যাচ্ছে সেই দিকে মুখ করে আপনি নামাজ পড়তে পারবেন। সফরের নফলে এই বিশেষত বিদ্যমান, আপনি নিয়ত করার পূর্বে সেখানে নফল পড়ে নিন, তারপর নিয়ত করে নিন।
ঠিক আছে,
এটাও সম্ভব।
প্রশ্ন হলো, রইস ভাই কুরিয়া থেকে জিজ্ঞাসা করেছেন, এরম অবস্থায় আইসক্রিম খাওয়া যাবে?
দেখুন, আইসক্রিম বাংলাদেশের স্টাইলে তো সেখানে পাওয়া যায় না। বাংলাদেশি স্টাইল আছে না, আইসক্রিমের মধ্যে এটা দিচ্ছে, ওইটা দিচ্ছে, শরবত দিচ্ছে, উপরে লাল শরবত, ঠিক আছে? তো লাল শরবত রান্নাকৃত থাকে, কাঁচা থাকে না, সেটার মধ্যে সুগন্ধি যা থাকে আগুনে প্রক্রিয়া থাকে, মূলত শিরা হয়ে থাকে না, রান্নাকৃত শিরা থাকে, শিরার মধ্যে অনেক কিছু রান্না করা হয়। ব্যাস এমন কিছু যেন না হয় যার মধ্যে সুগন্ধি তো আছে কিন্তু কাঁচা সুগন্ধি, এদিকে লক্ষ্য রাখুন।
ঠিক আছে।
সাধারণত প্যাকেট ইত্যাদির মধ্যে যে আইসক্রিম পাওয়া যায় সেই সব আগুনে প্রক্রিয়া অতিক্রম করে এসে থাকে।
উপস্থিত বিন্দুদের থেকে আরেকটি প্রশ্ন নিয়ে নিব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।
ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।
আমার নাম ওয়াকাস মোহাম্মদ সেলিম। এবছর আলহামদুলিল্লাহ হজের সৌভাগ্য অর্জিত হচ্ছে। আমার প্রশ্ন হচ্ছে, হজের ইহরাম অবস্থায় যখন আমরা থাকি, বিশেষ করে হজের যে পাঁচ দিন রয়েছে এবং উমরার মধ্যেও, অনেক ঘাম আসে বা সর্দির ব্যাপারে মুফতি সাহেব যেমনটি বললেন যে টিস্যুর বিষয়টি, তো একটু প্র্যাকটিক্যাল করে দেখিয়ে দিন। কেননা সাধারণত ঘাম বা সর্দির যে বিষয়াদি রয়েছে সেক্ষেত্রে অসতর্কতা হতে পারে, বিশেষ করে হজের যে পাঁচ দিন রয়েছে।
প্যাকেটটা দিন, প্যাকেটটা আপনি বলে দিন।
জি,
আপনি বলে দিন।
আমি বলে দিব, তারপর আপনি বলে দিবেন। যেমন এভাবে আছে, এইভাবে টিস্যু সতর্কতা সহিত এভাবে নিয়ে নিন, এভাবেই এটাকে এভাবে।
জি হ্যাঁ,
সাধারণত এভাবে করে এটাকে, এভাবে করে এদিকে একটু দেখান, এভাবে না করে এভাবে, এটা তো করা যাবে না। এভাবে টিস্যু ভাঁজ করে নিন, আর এভাবে ভাঁজ করার পর এভাবে করে এভাবে করে পরিষ্কার করা যেতে পারে।
জি হ্যাঁ,
ঠিক আছে। উস্তাদ সাহেব, শর্টকাট উত্তর যদি আপনি দিতে থাকেন তাহলে ইনশাআল্লাহ আমাদের এই প্রশ্নগুলো শেষ হতে থাকবে। প্রশ্ন হলে এটা বলে দিন যে, তাওয়াফের পূর্বে যদি ইস্তেলাম না করতে পারে তাহলে বিধান কি হবে?
ইস্তেলাম করার যে বিষয়টি রয়েছে সেটা উমরার জন্য প্রযোজ্য নয়, অর্থাৎ যদি এটা না করা হয় তাহলে তাওয়াফ হবে না বা উমরাও হবে না, সুন্নত। আর ইস্তেলামের বিভিন্ন পর্যায় রয়েছে, হাজরে আসওয়াদ চুমু খাওয়া বা অন্য কোনো পদ্ধতিতে চুমু খাওয়া। বর্তমানে হাজরে আসওয়াদের কাছে যাওয়া সম্ভব হয় না, তাই ইশারা সাহায্যে ইস্তেলাম করা হয়। ইস্তেলাম করা যদি বাকি থাকে, আপনি নিয়ত করে নিয়েছেন, প্রথম প্রদক্ষিণের পূর্বে নিয়ত করা হয়। আপনি নিয়ত করে নিয়েছেন, আপনার তাওয়াফ শুরু হয়ে গিয়েছে, ইসতালাম বাকি আছে, তখনও তাওয়াফ হয়ে যাবে।
ঠিক আছে, তাওয়াফ চলাকালীন অবস্থা কি জমজম শরীফ পান করা যাবে?
খাবার ও পান করার মধ্যে পার্থক্য রয়েছে। পানি পান করা যাবে তাওয়াফের মধ্যে, কোনো কিছু খাওয়া নিষেধ রয়েছে।
পরবর্তী প্রশ্ন খাবার সম্পর্কিত। সুগারের রোগীর যদি সুগার লো হওয়া উপলব্ধি হয়, তাহলে কি সে এমত অবস্থায় খেজুর ইত্যাদি খেতে পারবে যেন এনার্জি বহাল থাকে?
দেখুন, অসুস্থতা তাওয়াফকে থামাতেও তো পারে।
ঠিক আছে,
যখন অসুস্থ হয় তখন সেটার মাসালা তো ভিন্ন।
সঠিক, ঠিক আছে। তিনি লিখেছেন যে তাওয়াফের নিয়ত করার পূর্বে ধাক্কা লাগার কারণে যদি কেউ হাজরে আসওয়াদের সামনে থেকে চলে যায়, তাহলে এখন সে কি করবে?
প্রথম তাওয়াফে, প্রথম প্রদক্ষিণে,
প্রথম প্রদক্ষিণে
দেখুন, তাওয়াফের যে সূচনা রয়েছে তা হাজরে আসওয়াদ থেকে হওয়া আবশ্যক। কাজে আপনি যখন তাওয়াফ শুরু করবেন, তখন মূল হাজরে আসওয়াদের সামনে এসে চলা শুরু করবেন না। আপনি রুকনে ইয়ামিনের দিক থেকে হেঁটে আসুন, আর কিছুটা পিছন থেকে হেঁটে আসুন। একটু কাছে পৌঁছে নিয়ত করুন, অন্তরে নিয়ত করুন, আমি তাওয়াফ শুরু করছি। আরবিতে যদি শব্দ নাও বলেন তাহলে যথেষ্ট। তারপর তৎক্ষণাৎ হাজরে আসওয়াদের সামনে পৌঁছে ইসতেলাম করুন এবং শুরু করে দিন। যদি আপনি নিয়ত না করে থাকেন, এমত অবস্থায় ধাক্কা লাগলো এবং যাই হয়েছে আপনি সামনে চলে গিয়েছে, এটার তো অনুমতি আছে, পিছে চলে আসুন, পুনরায় শুরু করুন। অর্থাৎ সেটা শুরু করাই হয়নি, সেই প্রদক্ষিণ কাউন্ট হবে না। সুতরাং যে তাওয়াফ অর্থাৎ প্রথম প্রদক্ষিণ হাজরে আসওয়াদ থেকেই শুরু হয়।
ডিজিটাল চেয়ার বা ইলেকট্রিক চেয়ার তাওয়াফের মধ্যে কখন ব্যবহার করা যাবে?
যে ব্যক্তি হাঁটতে অক্ষম, হাঁটার সক্ষমতা রাখে না, তখন তার জন্য হেঁটে তাওয়াফ করা ওয়াজিব নয়। তো তাওয়াফের মধ্যে পায়ে হাঁটা ওয়াজিব, অনুরূপভাবে সাইর মধ্যেও পায়ে হাঁটা ওয়াজিব। কিন্তু যে অপারক এবং প্রকৃতপক্ষেই অপারক, তার জন্য অব্যাহত রয়েছে। এখন অব্যাহতির উদ্দেশ্য হলো যেই মাধ্যম রয়েছে, যেমন পুরনো যুগে খাটলি ছিল, ঠিক আছে, চারজন ব্যক্তি মিলে তাকে চেয়ারে বসিয়ে তাওয়াফ করাতো, সেটাকে কি বলে জানি না, কি বলে,
পালকি বলা হতো,
পালকি, পালকি বলা হতো, পালকি বলে।
জি,
তো আমি একবার রোগীদের সাইডে গিয়েছিলাম, তখন বলতে লাগলো ভাই আপনার কোনো অসুস্থ ব্যক্তি থাকলে, কেননা পাহাড়ের উপরে ঘর থাকে, তখন তাকে সাথে নিয়ে আসা যাওয়া সাহসিকতা হয়ে থাকে। আচ্ছা, আজ এই কথা হয়েছে, পরের দিন আমরা অদ্ভুত দৃশ্য দেখেছি। এখন বাস্তবে গণেকে পালকিতে করে নিয়ে যাওয়া হচ্ছে, পর্দাই ছিল।
জি,
কাজেই পালকে গ্রামগঞ্জের জন্য তা তো জানেনি।
জি,
একজন বুজুর্গ আছেন মুলতান শরীফে, খাজা উবাইদুল্লাহ মুলতানি রহমতুল্লাহ তাআলা আলাইহি, শিয় যুগের অত্যন্ত জ্ঞানী ব্যক্তি ছিলেন, জলিলুল কদর আলিম। তিনি লেখক ছিলেন, তার ফার্সি কিতাব অনুবাদ হয়েছে, তিনি আরবিতেও তাফসির করেছেন। খাজা উবাইদুল্লাহ মুলতানি সাহেব যিনি আছেন, তার মাজারে পালকি সাজানো আছে, দেয়ালে টাঙ্গানো আছে। আমি কাউকে জিজ্ঞাসা করলাম যে পালকি রাখার কারণ কি, আচ্ছা মাজারের বাহিরে লেখা আছে খাসে ওয়ালি সরকার। আমি বললাম খাসে দ্বারা উদ্দেশ্য কি, বলতে লাগলেন যে সারাইকিতে খাসা পালকিকে বলা হয়। হযরত এত তাকওয়ার অধিকারী ছিলেন যে অসুর উপর আরোহণ করতেন না।
আল্লাহ,
তার চিন্তাধারা ছিল এটা জবানহীন, নিজের দুঃখ কষ্ট ব্যথা বলতে পারবে না, এমন যেন না হয় সেটার উপর জুলুম হয়। তো তার শুভাকাঙ্ক্ষীরা নিজেদের কাঁধে করে পালকিতে উঠিয়ে নিয়ে যেত, তারা তো এটা গ্রহণ করে নিত, কেননা তারা নিজেদের কষ্ট ব্যাখ্যা করতে পারবে, তাদের সাথে কথা বলা যাবে, তাদের হাল অবস্থা জিজ্ঞাসা করা যাবে, এটা বলা যাবে যে ক্লান্ত হয়ে গেলে বসে পড়েন। কিন্তু হযরত পশুর উপর আরোহণ করতেন না, এটা তার বিশেষত্ব ছিল। আলোচনা হচ্ছিল যে সক্ষম নন এটাও মাধ্যম, আজকাল তো পালকি চলে না।
জি,
পূর্বে চল ছিল, যা আমরা ছবিতে দেখি, পুরনো ছবিতে। এখন যেগুলো বের হয়েছে, উদাহরণস্বরূপ যারা মসজিদে করে থাকে তারা নিজের হুইল চেয়ারও নিয়ে আসতে পারবে, কিন্তু বর্তমানে এমন একটি অংশ তৈরি করা হয়েছে যে সেখানে যে ইলেকট্রিক হুইল চেয়ার রয়েছে সেটাও নিয়ে যাওয়া যাবে, সেটার মাধ্যমে করা যাবে অপারকের জন্য।
ঠিক আছে, তাওয়াফের দোয়া স্মরণে না আসলে করণীয় কি?
দেখুন, তাওয়াফের যে দোয়া আছে তা প্রথমে তো আমি এটা বর্ণনা করব যে সম্পূর্ণ হজের সফরটি আপনাকে কয়েকটা ভাগ করতে হবে। আপনি উমরা করছেন, আপনি অনেক বড় একটা, আমরা তো এটা বলবো না যে অ্যাসাইনমেন্টে যাচ্ছেন, অনেক বড় একটা ইবাদতে যাচ্ছেন। এই ইবাদতের চাহিদা হলো আপনি একটা অ্যাসাইনমেন্ট তৈরি করুন এবং সেই অ্যাসাইনমেন্টে লিখুন যে এই বিষয়গুলো ফরজ, এই বিষয়গুলো ওয়াজিব, এই বিষয়গুলো সুন্নাতে মুআক্কাদা, এই বিষয়গুলো মুস্তাহাব। অনেক সময় একটা মুস্তাহাব অনেক সময় পরিহার করতে হয়, যেমন রামালের কথা বলছি, রামাল তো সুন্নাতে মুআক্কাদা, ভিড়ের কারণে পরিহার করতে হয়। ভাই এটা মুস্তাহাব তো বটেই, কিন্তু যদি ছোটে যায় তাহলে আপনাকে আক্ষেপ না করা, এই অর্থে আক্ষেপ করা যে আক্ষেপ যদি আমি সুযোগ পেয়ে যেতাম। এখন লোকেরা মনে করে আমার তো উমরাই হয়নি, আমার তো হজই রয়ে গেছে, এখন তাদের এই যে কষ্ট দেখা দিচ্ছে সেটা আরও অনেকগুলো সমস্যা তৈরি করে। অনুরূপভাবে তাওয়াফের যে দোয়াগুলো রয়েছে, এই যে দোয়াগুলো রয়েছে তা বুজুর্গ থেকে প্রমাণিত, হাদিস থেকে প্রমাণিত নয় যে এই অর্থে উদ্ধৃত নেওয়া হয়েছে যে ভাই এই প্রেক্ষাপটে এই দোয়া করা হয়েছে। বুজুর্গ থেকে প্রমাণিত অত্যন্ত মুগ্ধকর দোয়া, অনেক মুগ্ধকর দোয়া, এবং অর্থাৎ কিছু কালিমাত এমন আছে যে মানুষ চাইলে কি চাইবে। তো এইগুলো ওই কালিমাত যা মানুষকে ব্যাস অমুখাপেক্ষী করে দেয়, মানুষ ঠিক যেন সব কিছু চেয়ে নিয়েছে। প্রতিটি প্রদক্ষিণে নতুন দোয়া, একটা নতুন বাক্য, একটা নতুন আগ্রহ। আজকাল তো প্রদক্ষিণ অনেক দীর্ঘ হয়ে যায়, তো একবার আরবিতে পড়ে নিন, বাংলায় পড়ে নিন, যেন আপনি বুঝতে পারেন যে আপনি আল্লাহ তাআলার নিকট কি চাইছেন। সৌভাগ্যের বিষয় আপনার কাছে কিতাব আছে, মোবাইলের মধ্যে আছে, তো আপনি বা এমনিতেও আপনার মুখস্থ আছে, এই দোয়াগুলো করুন, বা যে কোনো দোয়ায় মাসুরা পড়তে পারেন। তাছাড়া প্রিয় আকা আলী সাল্লাতু ওয়াসালামের উপর দুরুদ সালাম পড়া, এটা অনেকগুলো অজিফার মধ্যে একটি বড় অজিফা। বরং কতিপয় বুজুর্গ তো বলেন যে সকল অজিফার এক অজিফা, হার দর্দ কে দাওয়া হে সাল্লে আলা মুহাম্মদ,
বাহ তাওয়িজ এ হার বালা হে
সাল্লে আলা মুহাম্মদ,
জো মরিজ এ লা দাওয়া হো উসে ঘোল কর পিলা দো, ক্যা নুসখা হে শিফা হে সাল্লে আলা মুহাম্মদ। মাদানী চ্যানেলের দর্শক, অনুষ্ঠানের সময় শেষ মুহূর্তে চলে এসেছে। ইনশাআল্লাহ আগামী ফ্রাইডে আপনারা পুনরায় দেখবেন অনুষ্ঠান হজের বিধান মুফতি আলী আসগর সাহেবের সাথে। মাদানী চ্যানেল দেখতে থাকুন। সল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ।
ইয়া রাব্বে মুস্তাফা আমারে হজে যা কো না, এসে যেন দেখি দু চোখে তোমার কাবা।